28 জুন 2019 বয়স্ক শিক্ষার মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষে ইফতেতাহি দুরুস পেশ করেন তর্জুমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুম। বয়স্ক শিক্ষার এই মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন হযরত আলা দামত বরকাতুহুমের খলিফা মাওলানা মশহুদ সাহেব, লক্ষ্মণগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা।
پانی کا استعمال جس کے تینوں قسم یعنی مساح دو اور رنگ نجاست کی وجہ سے بدل گئے ہوں، کسی طرح درست نہیں۔ نہ جانواروں کو پلانا درست ہے، نہ مٹی وغیرہ میں ڈال کر گارا بنانا جائز ہے، اور اگر تینوں وصف نہیں بدلے تو اس کا جانواروں کو پلانا اور مٹی میں ڈال کر گارا بنانا اور مکان میں چھڑکاؤ کرنا درست ہے، مگر ایسے گارے سے مسجد نہ لے کے۔
بسم اللہ الرحمن الرحیم، کتاب الطہارۃ، حسن در بولوں بدا کے اور در بولوں چار چیز اس سستانے رو ازمے سر تازے رے زخم پتا بہر دو گوشت ہر دو دست باہر دو آرنج مسح جہرم حصہ سر اور سستان ہر دو پائے باہر دو شتالم و اگر ریش من جان باشد رسا نیدان آب زیر موی ریش ضروری نیست اگر اجے چار وزوا مقدار ناکن ہم خشک ماند وزو درست نباشد و نزد امام شافعی و احمد و مالک رحمهم الله نیت و ترتیب هم فرض است و نزد مالک پائے با پائے شستن هم فرض است و نزد احمد بسم الله گفتن و آب در دهن و بینی کردن هم فرض است و نزد مالک و احمد مسح تمام سر فرض است بس احتیاط در آراز کے
সাথে মারিফাত পানি এবং সাথে তাদের মেরে দেবেন পথ ও পাথেও এই কিতাবগুলো পুরস্কৃত করা হয়েছে। দ্বিতীয়ত জাহির চিন্তন হয়েছে মোহাম্মদ সাজ্জাদ মিয়া, সাজ্জাদ মিয়াকে বেহেস্তের উপরে এক থেকে পাঁচ পর্যন্ত কিতাব দ্বারা পুরস্কৃত করা হয়েছে। উর্দু কিতাব এক থেকে পাঁচ। এরপর আরেকজন জাহির চিন্তন হয়েছে মোহাম্মদ মাহদি হাসান, তাকেও বেহেস্তের উপরে এক থেকে পাঁচ পর্যন্ত কিতাব দ্বারা পুরস্কৃত করা হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল হান্না, তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ রিদওয়ান আহমদকে আল্লাহ ও আল্লাহি মকবুলিয়াত কা রাজ নামক কিতাব দ্বারা পুরস্কৃত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রথম কাজ ছিল এটা, দ্বিতীয় কাজ ছিল আসলে চিঠি তাদেরকে দাওয়াত দিয়েছে, দেখছে আমাদের এই উৎসব আমরা ছাত্র দাখিলা দিয়েছিলাম সর্বমোট সকল বিভাগে, পাঁচটা বিভাগের সকলটা বেছে আমরা কার্যক্রম চালাইতেছি। গত বছর থেকে বয়সা মহিলাদের কার্যক্রম চলতেছে সম্পূর্ণ আলাদা মহিলাদের মাধ্যমে, মহিলা শিক্ষিকাদের মাধ্যমে। এই বছর টোটাল দাখিলা দিয়েছিলাম 675 জন। আসলে 675 জন দাখিলা দেওয়ার পরে আমরা জায়গার অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দাখিলা দিতে পারিনি, ফরম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো সর্বনিম্ন বিবেচনা করে আমাদের মসজিদের দোতলায় আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষও খুব সহযোগিতা করেছেন, মসজিদের দোতলা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন, এখানে এখানে ক্লাস করা হয়, মাদ্রাসার দুই পাশে দুইটা আছে সেখানেও ক্লাস করা হয়, পাশে ব্লক আছে, ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে। আমরা দীর্ঘদিন যাবত একটা জায়গা বিক্রি চলতেছিল, যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের হজরতের দোয়া এবং সুনজর নেক দৃষ্টি আর আমাদের বর্তমান যে চেয়ারম্যান সাহু ভাই, উনি দেশের বাইরে থাকার কারণে আসতে পারেন নাই, আমরা আসছেন ওনার মধ্যস্থতা। বর্তমান আমাদের যেখানে মাদ্রাসাটা আছে এটাই আল্লাহ পাক মাদ্রাসার জন্য ব্যবস্থা করছে, কদম করে নিচ্ছে, একটা মৌখিক বাইরাও হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের সামনে আরো কার্যক্রম বহু অর্থের ব্যবস্থা যোগান দেওয়ার দরকার, প্রায় 1.5 কোটি টাকার উপরে 6% জায়গা আছে। এই ব্যাপারে মোটামুটি আপনাদের কাছে দোয়া এবং আপনাদের নেক দৃষ্টি সহযোগিতা এবং পরামর্শ দিয়া আমাদেরকে আগায় নেওয়ার জন্য সহযোগিতা করবেন এতটুকু আশায় ব্যক্ত করলাম আপনাদের সামনে। আর সবসময় আপনাদের দোয়ার ভিতরেও আমাদেরকে ইনশাআল্লাহ স্মরণ রাখবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন, কারণ দোয়ার পদ্ধতি আল্লাহ এই পর্যন্ত চালাইছেন যাতে শেষ পর্যন্ত আল্লাহ একে কবুল করেন, আর এটা আমাদের দুনিয়া আখেরাতের সফলতার জন্য, নাজাতের জন্য আমাদের কারণ হয়। বাস এখন আমাদের সামনে হাজরাতে কিছু মূল্যবান নসিহত করবেন, আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শুনব এবং বায়ানের পর একেবারে দোয়ার পর মেহমানদারির ব্যবস্থা আছে, প্রত্যেকের বলা আছে, যাকে যেখানে বলা হয়েছিল ইনশাআল্লাহ সেই জায়গা আমরা চলে যাব, আপ্যায়ন গ্রহণ করে এরপর ইনশাআল্লাহ যাব। আল্লাহ আমাদের কাম করার তৌফিক দান করুন।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. قال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين. وقال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم الله پاک جل جلاله ومنوال وعمد الشكر کے معاف کریں جنت الفردوس عمد الجنة منظور کریں جہنم ایبان جہنم راستہ تک اللہ پاک عمد الشكر کے حفاظت کریں نور والا بندگی والا زندگی اللہ پاک عمد الشكر کے نصیب کریں اور بھائرہ এই পৃথিবীর বেশুমার মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর ইসলামের দৌলত দান করছেন, এর জন্য আল্লাহ পাকের নিকট আমরা দিন রাত শুকর আদায় করতে থাকি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা পৃথিবীর এত অসংখ্য মানুষ, তো ভাইরা ঈমান এমন এক সম্পদ যে সকলের নসিব হয় না, যার এই দৌলত নসিব হয় মাথা নত করে সব সময় কৃতজ্ঞ থাকা চাই এবং শুকর আদায় করতে থাকা চাই। ইয়া আল্লাহ ভাবলেও ভয় লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, কুরআন শরীফে রব্বুল আলামিন বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে তোমাদের আব্বা ইব্রাহিমের আদর্শ তোমরা মানবা গ্রহণ করবা ফলো করবা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার ইব্রাহিম তোমাদের নাম রাখছেন মুসলমান, মুসলিম নাম রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নানান ভাবে পরীক্ষা করছেন, সব পরীক্ষায় তিনি সর্বোচ্চ কামিয়াবি লাভ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল। আল্লাহ পাক এত খুশি হয়েছেন যে সেই ঘটনা কোরআনে নাযিল করছেন, যে আমার ঘর এটা বানাইছেন আমার ইব্রাহিম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম। শুনতেছেন ভাইরা, তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু ইব্রাহিম আলাইহিসসালামের উপরে এত খুশি যে তাকে খলিলুল্লাহ বানাইছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের অনেক বেশি খাস দোস্ত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ওরা আগুনের মধ্যে ফেলছে নমরুদরা, আল্লাহ পাক আগুনকে ফুল বাগানে পরিণত করে দিছেন, মানে আগুন স্পর্শ করতে পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে। এত বড় মর্তবাওয়ালা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এর তার আওলাদদের মধ্যে আল্লাহ পাক বহু নবী বানাইছেন, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে অনেক নবী বানাইছেন, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত ইসমাইল আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম। এত ইজ্জত এত মর্তবা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবা তিনি ঈমানওয়ালা ছিলেন না, তিনি ইসলাম কবুল করেন নাই, এই অবস্থায় তিনি দুনিয়ার থেকে চলে গেছেন নাউযুবিল্লাহি তাআলা মিন জালিম। আমার ভাইরা, তাহলে ইমান কত বড় দৌলত, কত বড় সম্পদ চিন্তা করা যায়। এত বড় পয়গম্বর, এত বড় নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু তার বাবা ইসলাম কবুল করতে পারলেন না, আর আল্লাহ তাআলা নিজ দয়া নিজ মেহরবানিতে আমাদের ইমান ও ইসলামের দৌলত দান করছেন। কতটা আমাদের শুকরগুজারি করা চাই, কতটা কৃতজ্ঞ হয়ে থাকা চাই ভাইরা, কত বেশি আল্লাহ পাকের সামনে খুশির সাথে শুকরগুজারির সাথে মাথা নত করা চাই। আদমি দাদাই বাজম মুসলমা কর দাই, আদমি দাদাই বাজম মুসলমা কর দাই, খুদা কুরবা সবাব এহসাব আর এহসা কর দাই। এক বুজুর্গ বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে মানুষ বানাইছেন, পশু না বানায় মানুষ বানাইছেন, এরপরে আপনি আবার আমাকে মুসলমান বানাইছেন, ঈমান ও ইসলামের দৌলত দান করছেন, আয় খুদা কুরবান সওয়াব এহসা পর এহসা কর দাই। আয় আল্লাহ, আপনার উপরে জীবন উৎসর্গ করে থাকবো সর্বদা, কি মেহরবানির উপর মেহরবানি আপনি করছেন, মেহরবানি আর মেহরবানি, মেহরবানি আর মেহরবানি। এমনি আকৃতির মানুষ তো অনেক হয়, আবু লাহাবও আকৃতির মানুষ, আবু জাহালও আকৃতির মানুষ, গর্ব সুরত আদমি ইনসা বুদে, আহমদ বু জাহাল হাম একসা বুদে। আকৃতিতে মানুষ হলে যদি সেটা আসল মানুষ হয়, এই বুজুর্গ বলেন যে তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জাহাল তাহলে বরাবর হইতো, সমান সমান হইতো, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আবু জাহাল আকৃতির মানুষ, হ্যাঁ আসলে মানুষ সে না। হ্যাঁ, বরং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আমি বানাইলাম অথচ আমার কথা শোনে না, আমার কথা মানে না, আমি আল্লাহকে মানে না, আমাকে বিশ্বাস করে না, আমার ডাকে ছাড়া দেয় না, এগুলি মানুষ না পশুর চেয়েও অধম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন। আমার ভাইরা, তাহলে ঈমান আর ইসলামের দৌলত যার নসিব হলো, সে কত বড় ভাগ্যবান, কত বড় মর্যাদাওয়ালা, হ্যাঁ কত বড় ধনে ধনী সে। আমার ভাইরা, আল্লাহ আমাদের মানুষ বানাইছেন, এটা কত বড় নেয়ামত, এটা বুঝার জন্য একটু হালকা হালকা আরো কিছু দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করি। রাস্তা দিয়া 1000 কুকুর যাইতেছে, কুকুরও এরকম সুন্দর যে ছোট বাবুরা দেখলে কুকুরের কাছে যায়, ওরা আদর করে, মায়া করে, মাথা হাত বুলায়, এরকম করে না? কিন্তু হাজার হাজার কুকুর রাস্তা দিয়ে যাইতেছে, তার পাশে যদি একটা মানুষ দাঁড়ায়, এই কুকুরগুলো সুন্দর না মানুষ সুন্দর? আশ্চর্য না ভাই? 10 লাখ শুয়োর যাইতেছে রাস্তা দিয়া, ওখানে একটা মানুষ দাঁড়ানো, তখন বুঝে আসে মানুষের কতটা মর্তবা, মানুষের কতটা ইজ্জত, মানুষের কতটা সম্মান। আল্লাহ পাক চাইলে আমাকে তো এরকম জঙ্গলের শুয়োর বানাইতে পারতেন, আল্লাহ পাক চাইলে তো আমাকে এরকম রাস্তার কুকুর বানাইতে পারতেন, পারতেন কিনা ভাইরা? আহা সুবহানাল্লাহ, এরকম যে কোনো জন্তু জানোয়ার দেখলে তখন মনে করা চাই, আহা রব্বুল আলামিন এরকম পশু না বানায় আমাকে নিজে মানুষ বানাইছেন। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে মানুষ বানাইছেন তার চেহারার মধ্যে আল্লাহ পাক নিজের সৌন্দর্যের ছিটা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের সৌন্দর্যের ছিটা সব মানুষের চেহারাতে, আল্লাহ পাকের সৌন্দর্যের ছিটা দেওয়া আছে, যার কারণে মানুষ এত সুন্দর। কুরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়াত-তীনি ওয়াজ-জাইতুন ওয়াতূর-সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন যে তিনের কসম, জাইতুনের কসম এবং তুর পাহাড়ের কসম, বালাদে আমিন মক্কা মুকাররমার কসম, নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ আল্লাহ, মানুষ কত সুন্দর যে আল্লাহ তাআলা সোজাভাবে বলতে পারতেন, হে মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি। কিন্তু আল্লাহ পাক এতগুলি কসম করে বললেন যে আমি তোমাকে এমন সুন্দর করে বানাইছি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এমন সুন্দর করে মানুষ বানাইছেন। কিভাবে মানুষ সুন্দর হলো, যে মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক নিজের সৌন্দর্য ছিটা দিয়ে দিয়েছেন। খালাকাল্লাহু আদমা আলা সূরাতিহি, আল্লাহ পাক ফের বলছেন যে আমি সুন্দর বানাইছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে সুন্দর মানুষ এক সময় বয়স বাড়লে এর তার সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে, কমতি আসে, যে বাহ্যিক সৌন্দর্য আর থাকে না। আগের মতো সে ঝলমলে কপাল, আর আগের মতো সে বিদ্যুৎ ভরা চক্ষু, আগের মতো সে গোলাপের চেয়ে সুন্দর চেহারা, সেগুলো থাকে না। বয়স বাড়ে, আস্তে আস্তে সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে, কমতি আসে। কিন্তু আল্লাহ পাক বলেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, যে মানুষ বয়স বেশি হোক কিন্তু যার মধ্যে ঈমান আছে আর আল্লাহকে খুশি করার মতো সুন্দর আমলের আমলি জিন্দেগী আছে, তো সেই মানুষের সৌন্দর্য কমে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চেহারা কালো, রং কালো, কিন্তু ঈমানের নূরে চেহারা ভীষণ ঝলমলে। হ্যাঁ, হযরত বিলাল যদি বুড়া হয়ে যান তবুও তিনি সুন্দর, ঈমান, ঈমানের নূর তার চেহারাকে সুন্দর বানায় রাখে। শুনতেছেন ভাইরা, হাফিজ ইউজুর রহমতুল্লাহ আলাইকে আমরা শেষ জীবনে দেখছিলাম, বুড়া মানুষ, 80 বছরের বেশি বয়স। এক জায়গায় হাফিজ ইউজুর বসে আছেন, আশপাশে জোয়ান জোয়ান মানুষ সৎখানিক বসে আছে, কেউ কোনো জোয়ানকে দেখে না, সবাই মিলে হাফিজ ইউজুরকে দেখে। আপনারা এরকম দেখেন নাই ভাই? হাফিজ ইউজুরের সঙ্গে দেখা হয় নাই? তো ওইখানে হাফিজ ইউজুর যেখানে বসা, ওখানে সব মানুষ কি সুন্দর সুন্দর জোয়ানদেরকে দেখতে থাকছিল, না সবাই মিলে হাফিজ ইউজুরকে দেখছে? কেন, ব্যাপার কি যে হাফিজ ইউজুর বেশি সুন্দর? কে, কোন জিনিস তাকে এত সুন্দর বানাইলো? ঈমানের নূর, সুন্নতের নূর, আল্লাহর মহব্বতের নূর, আল্লাহর ভয়ের নূর, আল্লাহ পাকের সঙ্গে সুন্দর সম্পর্কের নূর তাকে এত সুন্দর বানায় দিছে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সেটা বলেন যে ইল্লাল, হ্যাঁ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে মানুষের বয়স বাড়লে তখন তার চেহারার সৌন্দর্য বিনষ্ট হয়, কিন্তু যারা ঈমানওয়ালা, নেক আমলওয়ালা, তাদের বাহ্যিকভাবে এক ধরনের সৌন্দর্যের কমি আসলেও ঈমান এবং নেক আমলের এই নূরের সৌন্দর্য তাদের চেহারাকে অনেক বেশি উজ্জ্বল বানায় দেয়, অনেক বেশি সুন্দর বানায় দেয়। এই আয়াতের এই অর্থ, এটাই আরেক জায়গাতে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন এইভাবে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক জাল্লা জালালু আমানওয়ালু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, রাস্তার উপরে যারা চলে, তো তাদের তাদের চেহারার মধ্যে নূর ঝলমল করতে থাকে, যেটাকে কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সীমা ফি উজুহিম, তাদের নূর তাদের চেহারাতে ভাসতে থাকে, ঝলমল করতে থাকে। এবং হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদের সিনাতে ঈমানের নূর থাকে, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ের দৌলত থাকে, তো তাদের চেহারা দেখলে মানুষ আল্লাহর দিকে আকৃষ্ট হয়, আল্লাহর কথা স্মরণ করে। চেহারাই এরকম, চেহারা দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, ওই চেহারা এত সুন্দর। শুনতেছেন আমার ভাইয়েরা, আজীব মুআমালা। নামাজের সময় এক লোক মসজিদের সামনে দাঁড়ায় আছে, মসজিদে ঢুকে নেই, কি কথা বুঝতেছেন ভাইয়েরা? মানে আমি বুঝাইতে চেষ্টা করতেছি যে ঈমান এবং নেক আমল, জিকির এবং তেলাওয়াত এবং সেজদা, সে মানুষকে কিভাবে সুন্দর বানায়। কতগুলো মানুষ মসজিদের সামনে দাঁড়ায় আছে, মসজিদে জুমার নামাজ চলতেছে, ওই লোকগুলো মসজিদে ঢুকে নেই, এরা মানুষ, মসজিদের সামনে সব দাঁড়ায় আছে, আর একদল লোক মসজিদে ঢুকছে, ইমাম সাহেব আল্লাহ আকবর বলছেন, এই মানুষগুলো আল্লাহ আকবর বলে নামাজে কেবলামুখী হয়ে দাঁড়ায় গেছে, বাইরের লোকগুলো দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে, কিন্তু এরা মসজিদে ঢুকলো না। আপনারা একদমই অন্তরের বিশ্বাসের সঙ্গে খেয়াল করে বলেন যে এই বাইরের লোকগুলো দাঁড়ানো আর এই মসজিদে নামাজের অত মানুষগুলো এখানে আল্লাহর সামনে দাঁড়ানো, একই সঙ্গে দুই দল মানুষকে যদি কেউ দেখে তো কারে সুন্দর লাগে, ওই বাইরে বাইরে দাঁড়ানো মানুষগুলোকে না এই আল্লাহর সামনে দাঁড়ানো মানুষগুলোকে? এটা যে কোনো মানুষ এটা খেয়াল করলে বুঝতে পারবেন, খেয়াল করলে বুঝতে পারবেন যে ভাই যে লোকগুলো বাইরে দাঁড়ানো আর কতগুলো লোক ভিতরে মসজিদের মধ্যে নামাজে দাঁড়ানো, দেখি কারে সুন্দর লাগে? আল্লাহর কসম, নামাজে দাঁড়ানো মানুষগুলোকে সুন্দর লাগবে। আচ্ছা, একদল লোক দুনিয়ার মানুষের লেখা বই পুস্তক নিয়ে এক জায়গায় দল বাঁধতে বসে আছে, শতখানিক লোক, হাজারখানিক লোক, আর এমনি আট দশটা বাচ্চা হাতে কোরআন শরীফ নিয়ে বসে আছে এক জায়গায় পাশাপাশি, ওইদিকে হাজারখানিক বসে আছে দুনিয়ার মানুষের। এখন কোন ধর্মের ধর্মের নাম নিব না, দুনিয়ার মানুষের লেখা নানান বই পুস্তক নিয়ে সবাই বসে আছে, মোটা মোটা এক এক বই, হ্যাঁ 200 পৃষ্ঠা 500 পৃষ্ঠার বই, আর সুন্দর সুন্দর কাগজে ছাপানো বই, কিন্তু এর পাশে আট দশটা বাচ্চা কোরআনে পাক হাতে বসে আছে। আপনাদেরকে আল্লাহর কসম দিয়ে বলি, এই যে দুই গ্রুপের হাতে বই আছে, কিন্তু দুই দলের মধ্যে কাদেরকে বেশি সুন্দর লাগে? হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চা 10 জন, এইবার রাখেন যে 80 বছরের 10 জন বুড়া বসে আছে কোরআন শরীফ হাতে, আর ওইদিকে সারা দুনিয়ার বই পুস্তক নিয়ে জোয়ান জোয়ান লোকেরা ওই আরেক পাশে বসে আছে, কাকে সুন্দর লাগে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবীন, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু বলেন যে কোরআন তোমাদের কাছে আসছে, এই কোরআন পুরোটা নূরই নূর, এই কোরআন যে পড়ে সে সুন্দর হয়ে যায়, এই কোরআন যে পড়া সে সুন্দর হয়ে যায়, এই কোরআনকে যে মহব্বত করে সেও সুন্দর হয়ে যায়, কোরআনকে যে ভালোবাসে সে সুন্দর হয়ে যায়, কোরআনকে যে ইজ্জত করে সেও সুন্দর হয়ে যায়। একজন অমুসলমান সে কোরআন দেখে তিরস্কার করলো, অমুসলমান, আরেকজন অমুসলমান সেও বিধর্মী, কিন্তু ওই লোককে বললো যে তুমি এটা ঠিক করো না, কোরআন ভালো জিনিস, কি কথা বুঝেন না ভাইরা? আপনারা দাঁড়ায় দেখবেন যে দুইজনের মধ্যে একদম স্পষ্ট পার্থক্য মনে হবে, দুজন কাফের, কিন্তু একজন কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করে আর একজন কোরআনের পক্ষে সাপোর্ট করে, দেখবেন যে ওই লোকটার ভিতরে একটা সৌন্দর্য ফুটে উঠতেছে, একটা শোভা ফুটে উঠতেছে, কোরআনের সঙ্গে সম্পর্ক এত বিস্ময় করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালুহু যাকে ঈমান দান করছেন, আল্লাহর কসম আল্লাহ পাক তাকে অনেক বড় ধনী বানাইছেন। ঈমানওয়ালা এই জমিনে শ্রেষ্ঠ ধনীর নাম, আপনারা আমার কথা বুঝতেছেন ভাইরা? সারা জাহানের মধ্যে ঈমানওয়ালা যারা, ঈমানের ধন যার কাছে আছে সে শ্রেষ্ঠ ধনী, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা আজাবাকুম, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন সারা দুনিয়ার কাফের মুশরিকরা রূপে গুণে ধনে সম্পদে যত বেশি আকর্ষণীয় হোক না কেন, যত বেশি তারা স্পেশাল হোক না কেন, কিন্তু যার মধ্যে ঈমান আছে সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকের চেয়ে তার মর্তবা বেশি, তার আসন সবচেয়ে উপরে। এজন্য মুসলমান সে গরিব হোক মিসকিন হোক, সে বাহ্যিকভাবে দুনিয়ার মানুষের হিসাব কিতাবে গরিব মিসকিন, কিন্তু আল্লাহ পাকের হিসাবে ঈমানওয়ালা শ্রেষ্ঠ ধনী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল গিনা গিনান নাফস, যে আসল ধন হলো অন্তরের ধন, বাইরের ধন নমরুদের কাছেও থাকে, বাইরের ধন হামানের কাছে, কারুনের কাছে, ফিরাউনের কাছেও থাকে, কিন্তু অন্তরের ধন ফিরাউনের কাছে নাই, অন্তরের ধন নমরুদের কাছে নাই। অন্তর ধনী হয় যখন অন্তর ঈমানওয়ালা হয়, অন্তর ধনী হয় যখন অন্তর আল্লাহর মহব্বতওয়ালা হয়, অন্তর ধনী হয় যখন অন্তর আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা হয়। এই কথা বুঝতেছেন ভাইরা? সেই বিচারে দুনিয়াতে সবচেয়ে বড় ধনী কারা? অমুসলমান কাফের মুশরিকরা না মুসলমানরা? নিঃসন্দেহে মুসলমান ঈমানওয়ালা ইসলামওয়ালা দুনিয়াতে সবচেয়ে বড় ধনী। দুনিয়াতে যারা সবচেয়ে বড় ধনী, আখেরাতেও এরাই সবচেয়ে বড় ধনী। যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে আর ঈমানওয়ালারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর সেখানে তো ধনের কোনো অভাব নাই ভাই, বেসুমার ধন ঈমানওয়ালাদের জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। আমার ভাইরা, এতক্ষণে এটা পরিষ্কার হলো কিনা যে আল্লাহ পাক পশু বানাইছেন দুনিয়াতে অনেক, কিন্তু যাকে মানুষ বানাইছেন তো সে কত সুন্দর। সে মানুষ যদি সত্যিকার মানুষ হয় তাহলে সুন্দর মানুষ শুকর গুজারি করবে ঈমানের দ্বারা, শুকর গুজারি করবে ইসলামের দ্বারা, শুকর গুজারি করবে তাওহীদের দ্বারা। আল্লাহ আমাকে পশুনা বানায় মানুষ বানাইছেন, আমি সুন্দর, অতএব আমি আমার আল্লাহকে বিশ্বাস করব, আমার আল্লাহকে মানব, আল্লাহর কথা শুনব, আল্লাহ পাককে ডাকব, আল্লাহ পাককে ভালোবাসবো, আল্লাহর বন্দেগী দ্বারা জীবনটাকে সুন্দর করব এবং সুন্দরভাবে উন্নতভাবে আমি গড়ে তুলব। আল্লাহ আমাদের তৌফিক দেন। তো এক তো মানুষ হওয়া, ফের মুমিন হওয়া, মুসলমান হওয়া, এই দুই জিনিস যদি একত্রিত হলো সুন্দরের উপর সুন্দর, সে সুন্দরের উপর সুন্দর সে। হ্যাঁ, এক তো মানুষ হওয়ার সৌন্দর্য, আবার ঈমানওয়ালা হওয়ার সৌন্দর্য, এবং সেটা হলো সবচেয়ে বড় সৌন্দর্য, এবং সেটা হলো অলয় অক্ষয় সৌন্দর্য। বাহ্যিক চেহারার বাহ্যিক সৌন্দর্য এবং চাকচিক্য সেটা স্থায়ী না দুনিয়ার জীবনে, সেটা কয়েকদিন আছে পরে নাই, এরকম হয়। কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ঈমান, ঈমানের যে সৌন্দর্য সেটা অলয় এবং অক্ষয়, এটার মধ্যে কোনো এর লয় ক্ষয় নাই, ঈমানের সৌন্দর্যের কোনো লয় ক্ষয় নাই, এটা চিরস্থায়ী। বরং যতই দিন যাবে সৌন্দর্য ততই বাড়বে, যতই দিন যাবে ঈমানের বয়স যত বাড়বে, আল্লাহর সঙ্গে সম্পর্কের বয়স যত বাড়বে, এই ঈমানওয়ালা তত বেশি সুন্দর হইতেই থাকবে। কথা বুঝতেছেন আমার ভাইরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তো ফের ঈমানওয়ালা পৃথিবীতে সবচেয়ে বড় ধনওয়ালা, সবচেয়ে বড় ধনী ঈমানওয়ালা, এটাও কোরআনের আলোকে স্পষ্ট হয়ে গেছে না ভাইরা? এরপরে শুনে আরেক মজার কথা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা ঈমানের ধরে ধনে, ঈমানের সম্পদে, ঈমানের মর্যাদায় আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ মর্যাদাশীল করেন, সবচেয়ে উঁচু মর্যাদা দান করেন ঈমানওয়ালাদেরকে রব্বুল আলামিন। এরপরে রব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কিন্তু ঈমানের সঙ্গে যারা আসমানি ইলমওয়ালা তাদের মর্তবা বেসুমার, তাদের মর্তবা হলো বেসুমার। আল্লাহু আকবার। তো ঈমানওয়ালার কাছে যে ঈমানের সম্পদ আছে, দৌলত আছে, ধন আছে, নিঃসন্দেহে সেটা শ্রেষ্ঠ ধন, কিন্তু তার সঙ্গে আসমানি এলেম, কোরআন সুন্নার এলেম যখন যোগ হয়, সে সারা জাহানের সব ঈমানওয়ালা যে ধনী তাদের চেয়েও লাখ কোটি গুণ বড় ধনী, এতটা ধনী যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমি দ্বীন শিখার জন্য কেউ যখন রাস্তায় চলতে শুরু করে, ইলমি দ্বীন শিখার পথে চলতে শুরু করে, তো সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক যখন দেখেন যে আসমানি ইলম শিখার জন্য সে চলছে, তো জান্নাত পর্যন্ত আল্লাহ তাআলা তার রাস্তা সহজ করে দেন। আর যদি ইলমে দ্বীন শিখতে থাকে তো তার মর্যাদা এত বড় যে আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক মাটি দিয়া, জিনদেরকে বানাইছেন আগুন দিয়া, আর ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়া, আল্লাহাক ফেরেশতাদেরকে বানাইছেন নূরের দ্বারা, এই কথা বুঝতেছেন ভাইরা? তো মাটির মর্যাদা বেশি না নূরের মর্যাদা বেশি? নূরের মর্যাদা বাহ্যিকভাবে বেশি হওয়ার কথা না, কিন্তু আজীব মামলা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসমানি ইলম, কুরআন হাদিসের ইলম যারা শিখেন তাদেরকে, সেই ছাত্রদেরকে ফেরেশতারা যখন দেখতে পান তো তাদের প্রতি এত খুশি হন, এত মুগ্ধ হয়ে যান, খুশির চোটে নিজের নূরের ডানা তাদের জন্য বিছায়া দেন, তাদের কদমের নিচে নূরের ডানা বিছায়া দেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই জন্যই মাদ্রাসার কোন তালেবে ইলমকে দেখলে, চাই সে ছোট থেকে ছোট তালেবে ইলম হোক, তার প্রতি আমার ভীষণ শ্রদ্ধা জাগে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন যে ফিনুরের ফেরেশতারা তাকে দেখলে নূরের ডানা বিছায়া দেন, নূরের পর বিছায়া দেন, তো আমি আসফ আলী কেন তাদেরকে শ্রদ্ধার নজরে দেখব না? তো একজন তালেবে ইলমের এত মর্যাদা যে এখনো লেখাপড়ার মধ্যে মশগুল, শিখতেছে, তো যে আলেমে দিন হবে তো তার মর্যাদা কত বড় ভাই, সেটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদ কা ফাযলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ণিমা রাতে আকাশের সবগুলো তারকারাজির উপর, পূর্ণিমার চাঁদের মর্তবা যত বড়, আবেদের উপরে একজন আলেমের মর্তবা এতটা বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে আসমান জমিনের সমস্ত মাখলুকাত আলেমে দ্বীনের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে, দোয়ায় মশগুল থাকে, আসমান জমিনের তমাম মাখলুকাত দোয়া করতে থাকে। এক হাদিস শরীফে তো আছে আলেমে দ্বীনের জন্য আসমান জমিনের তমাম মাখলুকাত ইস্তিগফার করতে থাকে, আরেক রিওয়ায়াতে আছে যে দোয়া করতে থাকে। ইস্তিগফার তো এক নির্দিষ্ট বিষয় হলো, দোয়া তো ব্যাপক বিষয় হলো। ইস্তিগফার হলো মাফ চাওয়া আলেমে দিনের জন্য, সবাই আল্লাহ ইনি আলেম উনারে মাফ করে দেন, সবাই মিলে বলতে থাকে, আসমান বলে, জমিন বলে, গাছগাছালি বলে, লতা পাতা বলে, মাটি বলে, পানি বলে, সব মাখলুক বলে। কিন্তু আরেক হাদিসে আছে যে দোয়া করতে থাকে, দোয়া তো কত, দুনিয়া আখেরাতের তামাম ভালাই মঙ্গল কল্যাণ কামিয়াবির দোয়া করতে থাকে আসমান জমিনের সমস্ত মাখলুকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমনকি সে পানির নিচে মাছেরা পর্যন্ত আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে, এমনকি গর্তের পিঁপড়ারা পর্যন্ত আলেমে দ্বীনের জন্য দোয়া করতে থাকে। তো আমরা ইমানওয়ালার, আমরা মানুষের মর্যাদা শুনলাম, আবার ইমানওয়ালার মর্যাদা শুনলাম, ইমানওয়ালার পরে আলেমে দ্বীনের মর্যাদা শুনলাম। আল্লাহ আল্লাহ রসুলের নিকটে আমরা শুনলাম না, আল্লাহ আল্লাহ রসুলের নিকট থেকে জানলাম সেটা। হ্যাঁ, আমার ভাইরা, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো আমরা বিশ্বাস করি মুসলমানরা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে এলেমের সম্মান করার তৌফিক দেন, কোরআনের সম্মান করার তৌফিক দেন, হাদিস শরীফের সম্মান করার তৌফিক দেন। কোরআন হাদিসের এলেম যাদের মধ্যে আছে সে আলেমে দ্বীনকে, সে তালেবে ইলমদেরকে সম্মান করার আল্লাহ আমাদের তৌফিক দেন। তাদেরকে সম্মান করলে আমাদের লাভ, আর তাদের সম্মান করতে না পারলে আমাদের ক্ষতি, আমাদের ক্ষতি, আমাদের বিপদ। সেটা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ওয়া লাম ইউবাদ্দিল আলিমিনা ফালাইসা মিন্না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট যারা আমাদের মুসলমানদের মধ্যে, যারা ছোট, যাদেরকে যে বড়রা স্নেহ করে না, দয়া করে না, এবং বয়সে বড়দেরকে যে সম্মান করে না, আর আলেমদেরকে দেখলে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, আল্লাহর রাসূল বলেন সে আমার কেউ না, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক ফালাইসা মিন্না, সে আমার না। কত বড় বিপদের কথা আমার ভাইরা! তাহলে ছোটদের প্রতি স্নেহের নজর থাকতে হবে, ছোটদের সঙ্গে সদাচার সদ্ব্যবহার থাকতে হবে। অনেক মানুষ এরকম আছে ছোট বাচ্চাদেরকে দেখলে তিরস্কার, বিদ্রুপ, গালাগালি, খারাপ ব্যবহার, ধিক্কার, এরকম অভ্যাস আছে না অনেক মানুষের, এগুলো নিচুতা। এগুলো অমানবিকতা, এগুলো ইসলামী চরিত্র বিরোধী কার্যকলাপ, এমনটা হওয়া চাই না। ছোটদেরকে দেখলে তাদের প্রতি স্নেহ উদয় হওয়া চাই, আন্তরিকতা উদয় হওয়া চাই, দয়াদ্র তাদের প্রতি হওয়া চাই, তাদেরকে ক্ষমা সুন্দর নজরে দেখা চাই। কালকে না পরশু এক বাবা আসছে ছোট বাচ্চাকে নিয়ে, কালকে বাবা আসছে, বলে যে আমার ছেলে এটা মাদ্রাসায় পড়তেছি হুজুর অনেক দুষ্ট। এরকম মাঝে মাঝে লোকজন আসে বলে যে আমার ছেলে অনেক দুষ্ট, এটা আপনি একটু দোয়া করে দেন। তা আমি ওই ছেলের সামনে বাপরে জিজ্ঞেস করি, আপনি কি দুষ্টামি করেন? তো ছেলে হাসতে থাকে, আপনি তো দুষ্টামি জানেন না, কেন আপনি বড় হয়েছেন তা আপনি দুষ্টামি করবেন কোথেকে, আপনি দুষ্টামি ভুলে গেছেন, ও বাবু তো দুষ্টামি করবে। তো ছেলে জলদি জলদি আমার পক্ষে এসে যায়। ফের আমি বলি যে বাবা ভালো করে পড়াশোনা করো, যাও দুষ্টামি করো না। ও খুশি হয়ে যায় যে আমার বাবার পক্ষে নাকি উনি আমার পক্ষে যোগ দিচ্ছে। এটা হলো বাচ্চার প্রতি স্নেহ প্রদর্শনের একটা কৌশল, এতে ও মুগ্ধ হয়, খুশি হয়, এবং এতটুকু কথার কারণে তো ওই বাচ্চা দুষ্টামি ত্যাগ করার জন্য নিয়ত করে বসে যে আমাকে তো আদর করে, আমি দুষ্ট শোনার পর আমাকে আদর করে। তো আমার ভাইরা ছোটদের প্রতি স্নেহ করা চাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, প্রিয় মুরিদ হযরত থানভী, তাকে বললেন যে তোমার কি বাবু আছে? বাবুদেরকে দেখলে সকলের ভালো লাগে। হযরত থানভী বলেন যে চিকিৎসা বিজ্ঞানীরা রোগীদের সুস্থতার জন্য অনেক কিছু লিখছেন, যে এটা দেখলে তার ভালো লাগবে, এটা দেখলে রোগীর সামনে কি কি ফুল, ফুলের পরিবেশে রোগীকে রাখো, ফুল দেখাও তো রোগীর ভালো লাগবে, তার সঙ্গে সুন্দর কথা বলো রোগীর ভালো লাগবে, তাকে মুক্ত বাতাসের মধ্যে রাখলে রোগীর উপকার হবে, রোগীর ভালো লাগবে। রোগীর সুস্থতার জন্য কি কি সহায়ক জিনিস ঔষধ ছাড়া, এগুলো চিকিৎসা বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা এগুলো উল্লেখ করছেন। কিন্তু হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলেন কিভাবে তাদের এই বিভ্রাট ঘটলো, ভুলটা হলো আমি বুঝলাম না, যে এই চিকিৎসা মানে রোগীদেরকে সুস্থ করে তোলার জন্য সবচেয়ে বড় সহায়ক হলো বাবুদের সঙ্গে সাক্ষাৎ করা, ছোট্ট শিশুদের সঙ্গে সাক্ষাৎ করাই দেওয়া। এ একটা মানুষ কুকাইতেই আছে, কুকাইতেই আছে, আর ছোট্ট একটা বাবু যদি তার সামনে পেশ করে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে তার খুশিতে চেহারা উজ্জ্বল হয়ে যায়। এইটা কে, আপনার বাবু? না, আমার নাতি লাগে। ও হো হো, মানে খুশিতে বাঘ বাঘ হয়ে যায়। তার প্রিয় মুরিদকে বললো যে তোমার কি বাবু আছে? হ্যাঁ, আমার বাবু আছে, বয়স ধরেন 4-5 বছর এরকম। পরে বলে যে একদিন নিয়ে এসো, তোমার বাবু দেখবো। হযরত থানভী দিন রাত মুরিদদের মধ্যে বেষ্টিত থাকেন, আলেম, উলামা, মুহাদ্দিস, ফকি, মুফতি, শেখুল হাদিস হাজার হাজার আসতেছেন। হযরত হাকিমুল উম্মত তাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিতেছেন, দিন শিক্ষা দিতেছেন, হ্যাঁ, দিনই জিন্দগি, নূরানি জিন্দগি শিক্ষা দিতেছেন। তো দিন রাত এরকম এখানে যারা আছেন তো কিরকম অবস্থা, কি ভাই কথা বুঝুন না আপনারা, এখানে যারা আছেন সব বয়স্ক মানুষ না? এতে এই ফাঁকিও যদি আপনার নাতি এসে বসে পড়ে, 3 বছরের নাতি এসে কোলের মধ্যে বসে পড়ে, তো অবস্থাটা কি হবে, মনের টান তখন কোন দিক থাকবে, মাজমার দিকে না নাতির দিকে? তো তখন ভালো লাগে, মনটা চাঙ্গা হয়, টেনশন দূর হয়, পেরেশানি দূর হয়, এতে করে মানুষের মনের মন সুস্থ হয়ে ওঠে, মনের মধ্যে একটা শক্তি পয়দা হয়, তো মন প্রফুল্ল হয়, হ্যাঁ, এটা আনন্দ সানন্দ চিত্ত তার মধ্যে মুহূর্তের মধ্যে তৈরি হয়। এরপরে সে কর্মক্ষমতাও তার বাড়ে, কর্ম প্রেরণাও তার বাড়ে। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন তোমার বাবু নিয়ে আইসো। তো ওই লোক এখন চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ রে, আমার পোলা যেই দুষ্টের দুষ্ট, খালি বান্দরের মতো লাফালাফি ছুটাছুটি করতে থাকে, এদিকে দৌড়, এদিকে দৌড়, ওদিকে দৌড়, এদিকে দে ছুট, ওইদিকে, এইটারে হযরতের কাছে আমি কেমনে নেই, তো পাগল বানায় ফেলবে। এখন ও বুঝাইতেছে, ওই বাপ বুঝাইতেছেন বাবুকে যে বাবা দেখো আমার হযরত তোমাকে নিতে বলছেন, দেখো হযরত কিন্তু বহুত বড় ওলিয়াল্লাহ, অনেক বড় বুজুর্গ, তাদের কাছে গেলে নড়তে নাই, কথা বলতে নাই, কোনো দিক তাকাইতে নাই, ইত্যাদি দিন রাত বুঝাইতেছেন উনি বাবুকে। তো এরকম রোজ রোজ বুঝানো নেই, এখন বুঝাইতে বুঝাইতে এখন ওই বাবুর রোজ রোজ বললে একটা আসর হয় না, ক্রিয়া হবে না, এখন বলো যে তুমি যা করো এখানে করো, কিন্তু হযরতের কাছে যখন নিয়ে যাব তখন তুমি এদিক ওদিক দেখবা না, কোনো কথা বলবা না, চুপ করে থাকবা এবং একটুও নড়বা না। পরে কিছুদিন পরে এখন ওই হযরতের কথা বলে এগুলো বুঝাইলে আবার এখন ও চুপচাপ ধিম দিয়া যায়, তখন বাবা অনুভব করেন যে ও এটা নিতে পারছে জিনিসটা, এটা বুঝতে পারছে। বললেন যে তোমার নিয়ে চলি হযরতের কাছে, বলে চল করবা না তো দুষ্টামি, না 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 কথা বলবা না, না কথা বলবা না, এদিক ওদিক দেখবা না, না। তো ওই বাবুকে নিয়ে হযরত হাকিম উল উম্মত মাওলানা থানবীর নিকট গেছেন ওই মুরিদ, হযরত লিখতেছিলেন বসে বসে, ওই মুরিদ ওই ছেলেকে নিয়ে এক সাইডে চুপ করে বসে আছে, হয়তো এক ঘন্টা দুই ঘন্টা যাবৎ বসে আছে, আর ওদিকে ওই হযরত থানবী বসে বসে লিখতেছেন শান্তভাবে স্থিরভাবে। অনেকক্ষণ পরে বললেন যে তোমাকে না বলছিলাম তোমার বাবু নিয়ে আসতে, তোমার বাবু নিয়ে আসতে বলছিলাম না? বলে হযরত বাবু নিয়ে আসছি তো। বললেন যে কই? বলে যে এই বাবু আমার, মিয়া এটা বাবু নাকি, এটা তো বুড়ার বাপ, এই বাবু দেখে আমার লাভ কি, এটা তো বুড়ার বাপ নিয়ে আসছো, এইরকম এইরকম তো বুড়া লোকও হয় না, বুড়ার বাপ হবে এটা, এইরকম একটা নিয়ে আসছো, নড়ে না চড়ে না কথা বলে না কোনোদিক তাকায় না, আরে বাবু হলো তো সে দিবে দৌড়, এদিকে দৌড় ওইদিকে লাভ, এই জানলা ধরবে আবার এক দৌড় এসে কান্দে উঠবে, এই দাড়ি ধরে টান মারবে, কোর্তা ধরে টান মারবে, তখন না আমি বুঝবো যে তুমি বাবু নিয়ে আসছো, এটা তো বুড়ার বাপ নিয়ে আসছো, আমি এটা দেখে আমার লাভটা কি, কি কথা বুঝেন না ভাইয়েরা? তার মানে কি দাঁড়াইলো যে ছোট্ট বাবুদের মধ্যে এইরকম চাঞ্চল্য থাকবে, এইরকম দুষ্টামি থাকবে, সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, শুধু তা না বরং সেটাকে আদর স্নেহের দৃষ্টিতে আমাদের দেখতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের মুসলিম সমাজও এইরকম মননের এইরকম মানসিকতার এইরকম সুন্দর বুঝের মানুষ একদম কম, ছোট বাচ্চাদেরকে রাস্তাঘাটে দেখলে রাগারাগি ধমকাধমকি বকাবকি, এটা কি মানুষের চরিত্র আমাদের মধ্যে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোটদের প্রতি যে স্নেহ করে না, সদয় হয় না, এবং বয়সে বড়দেরকে যে সম্মান করে না, আলেমুল আমার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে না, সে আমার কেউ না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এই হাদিসকে আমরা স্মরণ রাখি এবং এই হাদিসের উপরে আমল করার জন্য দৃঢ় সংকল্প করি, তো ফের দেখবেন যে মুসলমানরা যদি পুরো সমাজের মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করতে পারে, এটাকে ধরে রাখতে পারে দিন রাত, পুরো সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজের থেকে বিশৃঙ্খলা দূর হয়ে যাবে। এখন মানুষ যে মানুষের প্রতি অনীহা অবজ্ঞা, হ্যাঁ এই একজন আরেকজনের প্রতি অশ্রদ্ধা, এই সব জিনিস সমাজ থেকে একদম দূরীভূত হয়ে সমাজ ফুলেল হয়ে যাবে, সমাজ দারুণ সুন্দর হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো বলতেছিলাম যে একজন মানুষ কত সুন্দর, ফের ঈমান ওয়ালা কত সুন্দর, ফের আলেমে দ্বীন হলে তালবেলেম হলে তার মর্যাদা কত বড়, আর যদি সে আলেমে দ্বীন হয় তাহলে সে কত বড়। শুনতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক জাল্লা জালাল ও আম্মা রাওয়ালু ঈমান ওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করেন, এবং আলেমে দ্বীনকে শ্রদ্ধা করার আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের সকল বড়দেরকে বড় জানার তৌফিক দান করেন, আর নবীর নায়েব আলেমে দ্বীনদেরকে সবচেয়ে বড় জানার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামাতি আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতে গুনাহগার বান্দাদের জন্য, গুনাহগার মুসলমানদের জন্য সর্বপ্রথম আল্লাহ পাকের নিকট সুপারিশ করবেন নবী রাসূলগণ, এ হলো এক নাম্বার। দ্বিতীয় নম্বরে এই গুনাহগার মুসলমানদের জন্য আল্লাহ পাকের নিকট মুক্তির সুপারিশ করবেন আলেমগণ। তৃতীয় নম্বরে সুপারিশ করবেন শহীদগণ। কি কথা বুঝতেছেন ভাইরা? শহীদের নম্বর কত হলো? তিন। আর এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিন বলেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আলেমের মর্যাদা শহীদের চেয়েও ঊর্ধ্বে। যারা নিজের রক্ত ঝরায় গর্দান কাটায় শহীদ হয়ে যান, তার চেয়েও আলেমের মর্যাদা আল্লাহ আল্লাহর রসুলের নজরে ঊর্ধ্বে। এবং এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালইউম্মুকুম উলামাউকুম ফাইন্নাহু আব্দুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, তোমরা যদি চাও যে তোমাদের নামাজ কবুল হয়ে যায়, নামাজ পড়লা কবুল হয়ে যায়, তাহলে আলিমে দিন কে ইমাম বানাও, তার পিছনে নামাজ আদায় করো, এই নামাজ নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। কেন? যে নবীর নায়েব, নবীর নায়েব তোমার ইমাম হয়ে নামাজ পড়ায় দিচ্ছেন, নবীর নায়েবের দিকে তাকায় আল্লাহ পাক তোমার নামাজ কবুল করে নিয়ে যাবেন। আরে ভাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, শুনে রাখেন এই হাদিস শরীফ, ইন সাররাকুম আন তুকবালা সালাতুকুম, তোমাদের যদি আনন্দিত করে এই কথা যে তোমাদের নামাজ কবুল হয়ে যাক, তো ফালিয়া উম্মাকুম উলামাউকুম, তাহলে তোমাদের ইমাম যেন হন আলেম উলামা। কেন? ফাইন্নাহু আব্দুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, কারণ আলেম উলামা যা আলেম যারা তোমাদের পক্ষ থেকে আল্লাহর সামনে প্রতিনিধি হয়ে দাঁড়ানোর জন্য আলেমরাই সুযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজের মধ্যে এই বুঝ দান করেন, এই চেতনা দান করেন, এই ইমানি নূর দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যবান শিক্ষাকে জীবনের সর্বক্ষেত্রে আমাদের ধরে রাখার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ছোটদেরকে স্নেহের নজরে দেখি, বয়সে বড় যারা তাদেরকে সম্মান করি, আর যারা আলেম উলামা তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং শ্রদ্ধা প্রদর্শন করি। আমার ভাইরা, আমাদের এখানে যে মাওলানা মাসুদ এই মাদ্রাসা একটা শুরু করছেন, বেচারা কম বয়সী তরুণ মানুষ, তো সে এখানে বয়স্কদের মাদ্রাসা শুরু করছে। তা আমি যখন শুনলাম তো আমার কাছে ভালোই লাগছে যে বয়স্ক মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে, ইসলাম শিক্ষা দিবে, সুন্নত তরিকা শিক্ষা দিবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসাবে আবির্ভূত হয়েছেন তার বয়স কত? 40 বছর। 40 বছর পুরা হলে তখন জিবরিল আমিন আসছেন হেরা পর্বতে, আয়েশা বলছেন যে ইকরা, পড়েন, বলেন যে মা না বিকারি, আমি তো পড়াশোনা জানি না। জিবরিল আমিন বুকের মধ্যে ধরে এক চাপ, ঠাসা চাপ দিছেন, ছেড়ে দিয়ে বলেন যে ইকরা, মা না বিকারি, আমি তো পড়াশোনা জানি না। আবার বুকের ভিতরে চাপ দিয়ে পরে ছেড়ে দিয়ে বলেন যে ইকরা, ফরফর ফরফর করে পড়তে আরম্ভ করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, জিবরিল আমিন আসলেন তো প্রথম সবক কোরআনে পাক, কোরআনে পাক দিয়ে সবক শুরু হলো, নবুয়তের সবক, সুবহানাল্লাহ তাআলা ও বিহামদি। 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, তো তখন যে ছাত্রগুলোরে পাইছেন পড়ানোর জন্য, তো তারা কি পোলাপান তরুণ তরুণ শিশু শ্রেণীর ছেলে পেলে না বুড়া বুড়া মানুষ, জোয়ান মানুষ, বুড়া মানুষ, পৌর বয়সের মানুষ, নানান বয়সের মানুষ পোলাপান পাইছেন কিছু, কিন্তু ওই যে জোয়ান এবং প্রৌঢ় মানে মধ্য বয়সী আর বুড়ার দল তো বেসুমার, তো তাদের মধ্যেই তো তিনি দিনের কথা বলছেন। তো যারা ইমান আর ইসলাম কবুল করছেন তো তাদেরকে নিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করতেন? আমার ভাইরা, কোরআন থেকে শুনি, কোরআন থেকে দেখি। আল্লাহ পাক বলেন যে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, ইমান এবং ইসলাম কবুলের সাথে সাথে আমার নবী তাদেরকে যে কোরআনে পাক শুদ্ধ করে তেলাওয়াত করার শিক্ষা দেন, আর ওয়াইয়াল্লিমুহুমুল কিতাবা আসমানি কিতাবে কোরআনের এলেম তাদেরকে শিক্ষা দান করেন, ওয়াল হিকমাতা আর কোরআনের কথার উপরে পূর্ণাঙ্গভাবে আমলের জীবন কি হবে সেইটা তাদেরকে বুঝাইয়া দেন এবং সেটার প্র্যাকটিক্যাল নমুনা তিনি পেশ করে দেন, যেটাকে হাদিস শরীফ বলে। কথা বুঝতেছেন ভাইরা? কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম কেমনে করতে হবে? এটা কি কোরআনে তো আল্লাহ পাক বলেন নাই যে নামাজ এই দিক থেকে শুরু করো, এই একটা আমল, এই একটা আমল, এই একটা আমল, এগুলো তো নাই। শুরুতে আল্লাহ আকবার বলো, তারপরে সানা পড়ো, তারপরে আউযু পড়ো, তারপরে বিসমিল্লাহ পড়ো, এইবার আলহামদুল সুরা শুরু করো, এর একটা সুরা মিলাও, মধ্যখানে আমিন বলো, আলহামদুল সুরা শেষ হইলে, এগুলো কি কোরআন শরীফে আছে ভাই? এই যে বিস্তারিত নামাজ কায়েম করো আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু বিস্তারিত নামাজ এটা থিওরিটিক্যাল ভাবে এবং প্র্যাকটিক্যাল ভাবে বুঝাইয়া দিয়েছেন, দেখাইয়া দিয়েছেন, এটার নাম হিকমা, এর নাম হাদিস শরীফ, এর নাম সুন্নাহ। তো আল্লাহ পাক বলেন আমার নবী দিন রাত যারা ইমান গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, তাদেরকে কোরআনে পাক, বিশুদ্ধ কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেন এবং তাদেরকে কোরআনে পাকের বিস্তারিত ইলম শিক্ষা দান করেন, আর কোরআন মোতাবেক জীবন গড়ার বিস্তারিত বিষয়াদি তিনি তাদেরকে বুঝাইয়া দেন এবং দেখাইয়া দেন। ওয়াইযাকিহিম, এবং তাদেরকে সব অসুন্দর চরিত্র থেকে পবিত্র করে সুন্দর চরিত্রের অধিকারী বানাইয়া দেন, যেটাকে এসলা এবং তাসকিয়া বলে কোরআনের ভাষায়, সেটা হলো তাসকিয়া। ওয়াইযাকিহিম, এ হলো নবীর আমল। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আত্মস্থ করার তৌফিক দান করেন, অন্তরে গেঁথে নেওয়ার তৌফিক দান করেন। তো ওই বিভিন্ন বয়সের মানুষরা ইমান আর ইসলাম কবুল করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এক বছরের বড় না ছোট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক বছরের ছোট, মানে দুইজনের বয়সের খালি এক বছরের পার্থক্য। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স ওই সময় কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন 40 বছর বয়সে, হযরত আবু বকরের বয়স কত হলো? তার মানে হলো কোরআনের আয়াত আল্লাহ পাক যখন বলতেছেন আমার নবী কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেন এবং কোরআনের মসলা মাসাইল হুকুম আকাম বাতলাইয়া বিস্তারিত শিক্ষা দেন, তো আবু বকর ছাত্র ছিলেন, তারে কি শিক্ষা দেন নাই? তাহলে ছাত্র এটা কি পোলাপান না বুড়া? অন্তত প্রৌঢ় বয়সের, মধ্য বয়সই তো। এই কথা বুঝতেছেন ভাইরা? তা আমরা সে এই ছোটবেলা ছাড়া ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়লাম, আলহামদুলিল্লাহ এই পড়াশোনার এক পর্যায়ে ফের আমাদেরকে হুজুররা বললেন এখন তোমরা গিয়ে পড়াও, কিন্তু এই যে বয়স্ক লোকদেরকে কোরআন হাদিসের এলেম এইভাবে শিক্ষা দেওয়া যাবে এইটা এমনি চোখে দেখিনি, কানে শুনছিলাম একটু। সেটা কি কানে শুনছিলাম হলো এই যে চট্টগ্রামে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী, হযরত ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী খলিফা। কি কথা বুঝতেছেন ভাইরা? তো উনি খেতে কাজ করতেন, খেত কামারে কাজ কাম করতেন, বর যখন 40 বছর হয়েছে তো ওনার কথা আমরা এইভাবে শুনছি জানছি যে যখন বয়স 40 হঠাৎ করে ওনার দিলের মধ্যে জজবা হয়েছে আমি আলিম হব, আমি ইলমে দিন শিখবো, আমি কোরআন হাদিস শিখবো 40 বছর বয়সে। আরে এটা কিরকম কথা, এখন আপনি কোন মক্তবে ভর্তি হবেন, কার কাছে নূরানি কায়দা পড়বেন, কার কাছে কোরআন শরীফ পড়বেন? কি কথা বুঝেন, আলিফ আলিফ বা জিম হা কফ এইগুলো পড়ার সময় কি এখন 40 বছরে হয়? বাহ্যিকভাবে মানুষ এটা বুঝতে চায় না, কিন্তু ওনার দিলের মধ্যে আল্লাহর তরফ থেকে জজবা পয়দা হয়েছে। আয় দোস্ত আয়াম যে ভালে আতে হ্যাঁ ঘাত মিলনে কি ও খুদা আপি বাতলাতে হ্যাঁ, আল্লাহ পাক যাকে হেদায়তের নূর দান করতে চান হেদায়তের নূরের ঘাঁটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই তাকে পৌঁছে দেন। আশ্চর্য, এই মানুষটা এই বয়সে ছুটছেন দেওবন্দে, যে আমি ওখানে পড়তে যাব, দেওবন্দে গিয়ে ওখানে মাশাআল্লাহ এই সব শিখলেন, কোরআন শিখলেন, হাদিস শিখলেন, ফেকা শিখলেন। আরে ভাই সুবহানাল্লাহ, বড় আলেম দ্বীন হলেন, মেরে হযরত বিশ্বসেরা এই মহান আলেম দ্বীন, এই ফকি, এই মহান বুজুর্গ হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ এর কাছে বায়াত হলেন, তার নিকট নিজের তাসকিয়া করাইলেন, নিজের জীবনের সংশোধন করাইলেন। এরপরে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি সহজে কাউকে খেলাফত দিতেন না যতক্ষণ না ওই লোকটা সাহেব নিসবত ওলিয়াল্লাহ হয়ে যায়। কি শুনতেছেন ভাইরা? যে মহারা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ এমনি যে এই লোকটা ভালো, ঠিক মতো আসা যাওয়া করে মজলিসে এবং আমল ঠিক মতো করে, জিকির ঠিক মতো করে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গুনার কাজ করে না, এতটুকু হইলেও তাকে খেলাফত দিতেন না যতক্ষণ না ওই লোকটা ওই নূরওয়ালা না হয়ে যেত, যে নূরের কারণে মানুষ বলি আল্লাহ হয়, যেটাকে বুজুর্গানের দিন বলেন নিসবত মা আল্লাহ তাআল্লুক মা আল্লাহ। কি কথা বুঝেন না ভাইরা? মানে সর্ব বিষয় তার একদম কামেল নূরওয়ালা না হওয়া পর্যন্ত তাকে মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহ খেলাফত দিতেন না। সেই মাওলানা গঙ্গুই এই মানুষটাকে মাওলানা জমির উদ্দিন সাহেবকে খেলাফত পর্যন্ত দিয়ে দিয়েছেন। সেই মানুষটার খলিফা সেই মহানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলীর একজন খলিফা পটিয়া মাদ্রাসার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী, যিনি বাংলাদেশের একদম উচ্চ মানের একজন মস্ত বড় আলেম দিন ছিলেন, হযরত মাওলানা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী পটিয়া মাদ্রাসার, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী বলতেন যে আমি বাংলাদেশে অনেক মানুষ দেখছি যারা বড় বড় মুহাদ্দিস, কিন্তু মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী পটিয়া মাদ্রাসার তিনি বুখারী শরীফ যে পড়ান তো তিনি অনন্য ব্যক্তি তার হাদিস শাস্ত্রে। হ্যাঁ, হাদিস পড়ানোর ক্ষেত্রে বুখারী শরীফ পড়ানোর ক্ষেত্রে তিনি অনন্য এক ব্যক্তিত্ব। তো সেই মানুষটা সেই মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী হযরত মাওলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলীর খলিফা। তো এরকম অনেক বয়স হওয়ার পরে যে আলেম হওয়া যায়, হ্যাঁ না, মুহাদ্দিস হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, এইটা তো ওই বুজুর্গের কথা আমরা শুনছিলাম, কিন্তু সেটা চোখে দেখার সুযোগ হয়নি। তো এখানে আমি যখন শুনলাম যে আমাদের মাওলানা মাসুদ এই তরুণ ছেলে তরুণ আলেম সে এখানে পড়ায়, তা আমাকে দাওয়াত দেয় যে আপনি একদিন আসেন এখানে আমি এরকম পড়াই, আমার খুব আগ্রহ জাগলো যে কি করে তো কি জানে, কি করো সেখানে, যে কোরআন শরীফ পড়ায়। তো আমার দেখবার ইচ্ছা হয়েছে খুব, কেন, কারণ আমি জানতাম যে মানুষ যখন বুড়া হয় দাঁতও বুড়া হয়, বুড়া যখন দাঁতও বুড়া হয়ে যায় এবং জিহ্বাও বুড়া হয়ে যায়, টোনও বুড়া হয়ে যায়, পারা যায় না, ওই সময় হরফের উচ্চারণ আসতে চায় না, কেন জানি কি কথা বুঝেন নাই, অনেকে পান টান খায় আরো ঝামেলা বাঁধা দেয়, পান টান খাইলে জিহ্বা জুব্বা এমন সব ঝামেলা হয় তখন আর উচ্চারণ করা একদমই মুশকিল হয়ে যায়। তো আমি ভাবলাম যে ভাই মাওলানা মাসুদ কি পড়ায়, কাদেরকে পড়ায়, বলে যে ব্যবসায়ীরা আছে চাকরিজীবীরা আছে তারা পড়ে, দেখবার শখ জাগলো। আমি ময়মনসিংহে ছিলাম এক সময় এই শিক্ষকতার শুরু জীবনে, তো ময়মনসিংহে যখন ছিলাম ওইখানে ওই কৃষি বিশ্ববিদ্যালয়ের ওখানে আমার এক ঘনিষ্ঠ বন্ধু মানুষ ছিলেন প্রফেসর শাহজাহান সাহেব, দাওয়াত ও তাবলীগ জামাতের এক বিশিষ্ট ব্যক্তি, অনেক বেশি ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ, তো উনি ডাক্তারও ছিলেন, হোমিওপ্যাথিক ডাক্তার, তো আমাকে ভীষণ মহব্বত করতেন, আমিও মহব্বত করতাম। তো উনি ওনার ওই চেম্বারে যদি যাইতাম কোনো সময়, কখনো আমি নিজের জন্য গেছি, অনেক সময় আমার মাকে নিয়ে গেছি, মা অনেক বেশি অসুস্থ ছিলেন, তো উনি আমাকে ঔষধও দিতেন না বাইরেও দিতেন না, তা আপনি যাইতে পারবেন আপনি বসেন ভিতরের কামরায় বসেন, ওইদিকে গোপনে বিবিকে বলে দিতেন, ওনার বিবিকে বলতেন যে জলদি খানা দানা পাকাও, তো ওনার চেম্বার শেষ করার পরে আমাকে নিয়ে খানা খাইতেন। তো উনি একদিন কিসটা শুনাইলেন যে হুজুর তাবলিগ জামাতে যে এই যে নানান জাতের লোকদেরকে নিয়ে আসি আর কালমা শিখাই, যতই বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোক বল লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলি যে ইল্লাল্লাহ না রে ভাই, বলেন ইল ইল লাল লাল লা লা, বলেন এইবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শুনে নিলে একটা কোন রকমই ও সোজা করতে পারে না। পরে বললেন যে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতার ফজিলত শুনাইলাম, পরে এখন ছাত্রীদেরকে বললাম যে ভাই এইবার সবাই পড়েন লা হাওলা লা হাওলা ওয়ালা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভেঙে 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 আলগা আলগা করে শিখায়। তো এক লোকের প্রত্যেকের কাছে শুনে আবার, তো এক লোকের শিখানোর পরে এখন ওই লোকের থেকে শুনতেছে, ওই লোক এখন লা হাওলা শুনাইতেছে, যে উনি যেরকম শুনাইছেন আমার পুরা মুখস্থ আছে মনে আছে, ওই লোক বলে যে সুন্দর করে পুরাটা একসাথে মিলাই বলে লাকোয়ালা লাকো কোতা, শোনেন তো পুরাটা লাকোয়ালা লাকো কোতা হিল্লা বিল্লা হিল্লাহ আলিউল আজিম। আমি হাসতে হাসতে শেষ হয়ে গেছি যে ভাই এটা কোন মুসিবত, আল্লাহ তাআলা রহম করেন। তো এইরকম মুশকিল, মানে বয়স হলে তখন আয়ত্ত হরফে সহি উচ্চারণ এটা আয়ত্ত করা খানিকটা কষ্টকরই হয়ে যায়, বরং অনেকটাই কষ্টকর হয়ে যায়। তো মনে আগ্রহ জাগবে যে মাওলানা মাসুদ কি করে দেখি গিয়া। আসলাম তো দেখলাম যে ভীষণ আশ্চর্যান্বিত হলাম যে এই বয়স্ক বয়স্ক মানুষগুলো 29 হরফের উচ্চারণ এত বিশুদ্ধভাবে এত সুন্দরভাবে কিভাবে শিখলো, কোরআনে পাকের তেলাওয়াত এত বিশুদ্ধভাবে কিভাবে শিখলো। তা আমি খুব তাকে আরো বেশি উৎসাহিত করলাম, উদ্বুদ্ধ করলাম, বাবা তুমি এটা ধরে রাখো ইনশাল্লাহ। আমারও দীর্ঘদিন থেকে একটা মনের ভিতরে ইচ্ছা, খুবই আগ্রহ, বরং এটা আমার একটা পরিকল্পনা যে বয়স্কদের শিক্ষার জন্য আমরাও ব্যবস্থা করব, আমরাও উদ্যোগ নেব ইনশাল্লাহ। আমরা দক্ষিণ কেরানীগঞ্জের জামে হাকিমুল মত আমাদের আলহামদুলিল্লাহ কায়েম হয়েছে, ওখানে একটা বিভাগ বয়স্কদের দিনই শিক্ষার জন্য আমরা রাখবো, এটা আমাদের সিদ্ধান্ত। তো ওর এটা বাস্তবে দেখার পরে, প্র্যাকটিক্যাল দেখার পরে ভীষণ খুশি লাগবে যে এটা তো সম্ভব। কিন্তু এরপরে যে এই আশ্চর্য আরেকটা কাজ করে বসছে সেইটা আমি ভাবতে পারছিলাম না তখনও। সেটা হলো যে আমাদের মাদ্রাসার নেসাবের কিতাব যেটা পড়ে পাকা আলেম হয়, মজবুত আলেম হয়, সাহস করে সে এটাও পড়ানো আরম্ভ করে দিছে। এ তালিবুল ইসলাম, বেহেশতে জেওয়ার এগুলো পড়ানো শুরু করছে। তো ভাবলাম যে ঠিক আছে, তালিবুল ইসলাম বেহেশতে জেওয়ার পড়লে ইসলামের ইমান আকিদা জরুরি বিষয়গুলো, জরুরি মসনা মাসাইল এগুলো শিখে ফেলবে, এইটা তো ঠিক আছে, এটা ভালো কাজ করুক দেখি। আচ্ছা দেখলাম যে সে সফল কাম হইতেছে। কিন্তু এইবার আমার আশ্চর্যের সীমা, বিস্ময়ের সীমা থাকে না, যখন আমি দেখলাম যে মালাবুদ্দা মিনু কিতাবটা আপনাদের হাতে তুলে দিচ্ছেন এই বয়স্ক লোকদের হাতে। এইটা তো মানে পড়ানো, এটা আমার বুঝেই আসে না যে এটা কিভাবে আপনাদের হাতে মরণা দিতে পারলেন। এবং আপনাদেরকে দেখলাম যে সেটা অত্যন্ত চমৎকার ভাবে, সুন্দর ভাবে আপনারা পড়তে পারলেন। এতে মনে হলো যে যে সত্যি হিম্মত করলে, চেষ্টা করলে এরকম বয়স্ক মানুষরাও সত্যি সত্যি আলেমে দীন হইতে পারবেন। আল্লাহ পাক মাওলানা মাসুদের এই এত সুন্দর উদ্যোগকে কবুল করেন এবং এটাকে 100% বাস্তবায়িত হওয়ার ব্যবস্থা করে দেন। শুনলাম চেয়ারম্যান সাহেব মাশাআল্লাহ এখানে যে তার সহযোগিতায় এখানে একটা জায়গা নির্ধারিত হয়েছে যেখানে মাদ্রাসা কায়েম হবে, এবং দিনে দিনে এলাকার সমস্ত মুসলমান ভাইয়েরা উপলব্ধি করতে পারবেন যে আপনাদের এলাকার মধ্যে আল্লাহর দিনের কত বড় সূর্য উদয় হয়েছে, যার আলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে থাকবে, আপনাদের ঘরে ঘরে এই নূর পৌঁছে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে খুব কবুল করেন, খুব কামিয়াব করেন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনদেরকে এই প্রতিষ্ঠানের খেদমতে আন্তরিকভাবে আগায় আসার জন্য আল্লাহ পাক কবুল করেন। রাত কয়টা বাজে ভাই? 11:30 ভাই, মাশাআল্লাহ। এখানে কেরানীগঞ্জের মানুষদের আশ্চর্য চরিত্র দেখলাম আমি, এরকম সাধারণত পাওয়া যায় না যে যে দীন ইমান ইসলামের কথা, আল্লাহ রসুলের কথা, কোরআন হাদিসের কথা শুনলে মানুষগুলো একদম পাগল পারা হয়ে শুনতে থাকে। এটা আমি এই অঞ্চলে দেখলাম, মনে হয় যে এই অঞ্চলে যে বুজুর্গান দিন আসছেন তাদের কদমের বরকত, তাদের দোয়ার বরকত, তাদের নজরের বরকত। এটা এই কেরানীগঞ্জে শ্রী হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, এই কেরানীগঞ্জে আসছেন হযরত পীর জিহুজুর রহমতুল্লাহ আলাইহি, এই কেরানীগঞ্জে আসছেন হযরত হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইহি, এই সব আকাবির দিন উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া কেরাম যে আসছেন তাদের নজর এবং তাদের দোয়ার বরকতে মনে হয় কেরানীগঞ্জে এত বেশি নূর আর নূর আল্লাহ পাক দান করছেন। আল্লাহ আরো উন্নতি দেন, অগ্রগতি দেন, আরো তরাক্কি দেন। এইরকম একটা পরিবেশ আমি দেখলাম ওই আজিমপুর ওই ছাপড়া মসজিদ আছে না, ওইখানেও দেখলাম। এই এই শহরের মধ্যে দেখলাম যে ছাপড়া মসজিদের এখানে যখন দিনই কথা আলোচনা হয় পুরো একদম মজমা, সব মানুষগুলো মাশাআল্লাহ গভীর মহব্বতে বড় আগ্রহ নিয়ে তারা দিনের কথা শুনতে থাকেন। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে এইরকম ইমানি জজবা, ইমানি প্রেরণা আল্লাহ পাক সকলকে নসিব করেন, আমাদের সকলকে কবুল করেন। বস ভাই, রাত 11:00 হয়েছে, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ইমানের কদর করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, সুন্নত মোতাবেক আমল করি, নিজেরা জান্নাতমুখী হয়ে নিজের সন্তানদেরকে ঘরের লোকদেরকেও জান্নাতমুখী বানাই। অনেক মানুষ নিজে জান্নাতমুখী, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নিজের বাচ্চা কাচ্চাদেরকে এখনো জান্নাতমুখী বানানোর উদ্যোগই নেয় নেই। ভাই, এটা কি কামিয়াবি না ব্যর্থতা? এটা কি লাভের জিনিস না ক্ষতির জিনিস? আমার ভাইরা, এজন্য আমরা যারা ঘর সংসারে অভিভাবক, তো আমরা নিজেরাও ইনশাআল্লাহ জান্নাতের পথে আগায় যাব, এবং আমাদের অধীনস্থ যারা আমাদের ঘরের লোকজন, আমাদের সন্তানাদি, তাদেরকেও আমরা ইনশাআল্লাহ জান্নাতমুখী বানানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এখন কি করতে হবে? মাওলানা মাসুদ কোথায় গেছে কি জানি? এখন কি প্রোগ্রাম ভাই? দোয়া না, দোয়া করি। চলেন ভাই এখন দোয়া করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. ربنا أعنا بالعلم وزيننا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اے اللہ ہمارے شکر کے معاف کرے دین، اللہ ہمارے سب گناہ معاف کرے دین، اللہ اپنی محبت معرفت ہمارے کے دان کریں، اللہ نور کامل ہمارے نصیب کریں، ایمان کامل ہمارے کے نصیب کریں، اللہ ہمارے کے معاف کرے دین، اے اللہ معاف کرے دین، مغفرت کامل ہمارے کے نصیب فرمایا دین، اے اللہ رحمت کامل ہمارے کے نصیب فرمایا دین، ہدایت نور کامل ہمارے দান করেন। اے اللہ আপনার محبت দান করেন। اے اللہ دینের محبت আমাদের نصیب করেন। اے اللہ ঈমান ও ইসলামের উপর আমাদেরকে قائم দائم রাখেন। اے اللہ আমাদেরকে ظاہری শারীরিক সুস্থতাও দান করেন, রূহানি সুস্থতাও আমাদেরকে نصیب করেন। দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন। اللہ আমাদের hayatে বরকত দান করেন, আমাদের ইলমে আমলে বরকত দান করেন। আল্লাহ আমাদের মালে দৌলতে বরকত দান করেন, আমাদের রিজিকে ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন, আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদেরকে সর্বাঙ্গীন সুস্থতা নসিব করেন, সর্বাঙ্গীন সুস্থতা আমাদের নসিব করেন। আয় আল্লাহ সর্বাঙ্গীন সুস্থতা নসিব করেন, সকল পেরেশানি বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা থেকে হে করিম মালিক আমাদেরকে আপনি হেফাজত তেলাওয়াত করেন। হে আল্লাহ, নিজ দয়াতে আমাদেরকে উপর দ্বীনের উপর অটল অবিচল বানায় দেন, তাকওয়ার জিন্দেগী আমাদের নসিব করে দেন, আসলাফ ও আকাবির উম্মতের রাস্তার উপর চলা আমাদের জন্য কবুল করেন। হে আল্লাহ, ছোটদের প্রতি স্নেহ করার তৌফিক দান করেন, বয়সে বড়দেরকে সম্মান করার তৌফিক দান করেন, আলেম উলামা নায়েব রসূলদেরকে শ্রদ্ধা করার আমাদেরকে তৌফিক দান করেন, আখিরাতের ফিকির আমাদের নসিব করেন, গুনাহ এবং গাফলতের জিন্দেগী থেকে আমাদেরকে নাজাত দান করেন। হে আল্লাহ, এই মাদ্রাসা কি নাম মাদ্রাসা? মাদ্রাসা বাগে জান্নাতকে আপনি কিয়ামত পর্যন্ত জন্য কবুল করেন, এর জন্য সুপ্রশস্ত জায়গার আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ, মাদ্রাসার জায়গার জন্য যে টাকা পয়সার দরকার সেটারও আপনি ইন্তজাম ফরমায় দেন। আল্লাহ, 1-1.5 কোটি টাকার মতো শুনলাম যে দরকার, সেই টাকা পয়সা এবং আরো যা দরকার সব কিছুর আপনি ইন্তজাম করে দেন। আল্লাহ, আপনি কাদেরে মুতলাক, আপনি বহুত বড় কুদরতওয়ালা। আল্লাহ, আপনি সর্বশক্তিমান, নিজ কুদরতে আল্লাহ আপনি সব কিছু আসান করে দেন। মাওলানা মসজিদের হায়াতে আপনি বরকত দান করেন, ইলমে আমলে বরকত দান করেন। اللهم فقهه في الدين وحببه الى الناس، اللهم فقهه في الدين وحببه الى الناس، اللهم فقهه في الدين وحببه الى الناس. হে আল্লাহ, আরো মকবুলিয়ত মাহবুবিয়ত তাকে নসিব ফরমা, আরো তার ইজ্জত সম্মান আপনি বাড়ায় দেন। হে আল্লাহ, তার বলিষ্ঠ সহযোগী অনেক অনেক আপনি দান করেন। হে আল্লাহ, বলিষ্ঠ এবং ঘনিষ্ঠ সহযোগী অনেক অনেক দান করেন, অসুখ বিসুখ থেকে পেরেশানি থেকে আপনি হামেশা হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের সকলকে দুশ্মনদের থেকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদেরকে হিংসুকদের থেকে হেফাজত করেন। হে আল্লাহ, মেহরবান মালিক, সকল ক্ষতি খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, এই মাজমাকে মজলিসকে কবুল করেন, সকলের নেক আশা পুরা করেন, সকলের সব মুশকিল আপনি আসান করে দেন, সকলের দুজাহান আপনি কামিয়াব বানায় দেন। হে আল্লাহ, আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715-8068-69, 8068-69,
01715-8068-69, 01715-8068-69, অনেক সোজা করে দিচ্ছে।